বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8:00 এবং তেহরান সময় সন্ধে 6:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বন্ধ ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতি এবং আমেরিকার দ্বিমুখী পদক্ষেপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আলুর দাম কম থাকায় চাষিদের হতাশা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরান বিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট, বিনা শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করতেই হবে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ওবায়দুল কাদেরের তির্যক মন্তব্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা, পাল্টা হামলায় 3 গেরিলা ও 3 পুলিশ সদস্য নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মাইলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া 3টি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। 3টি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মাইলস বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কিছু পদক্ষেপ বাতিল করার পর তেহরান বলেছে নিঃশর্তভাবে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ এক টুইটার পোস্টে একথা বলেন। জারিফ তার টুইটার পোস্টে বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 22-31 নম্বর প্রস্তাব সম্পর্কে যে কথা বলেছিলেন তার কোনো আইনগত বৈধতা নেই বলে আমেরিকা স্বীকার করল। গতকাল বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমলের ইরান বিষয়ক কিছু সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু সমঝোতার বিষয় নিয়ে তেহরান ও আমেরিকার মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। বাইডেন প্রশাসন পরমাণু ইস্যুতে ফিরতে চাইলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা শুরু করবে তা নিয়ে এই বাগযুদ্ধ চলছে। ইরান বলছে পরমাণু সমঝোতার একটি পক্ষ ছিল আমেরিকা, তারা এ থেকে বেরিয়ে গেছে, এখন তাদেরকেই এতে ফিরে আসতে হবে এবং নিঃশর্তভাবে সমঝোতা বাস্তবায়ন ও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবিলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শেষবেলায় ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। ফোনালাপে চার্লস মিশেল পরমাণু সমঝোতা রক্ষায় সব পক্ষ থেকে এর পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপ তাতে টিকে রয়েছে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে। আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে একরকমের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন এবং ওই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যৌথ বিবৃতিতে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা না করার জন্য তারা ইরানকে দোষারোপ করেন। একই সঙ্গে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইরানকে পূর্ণ সহযোগিতায় ফেরার আহ্বান জানান। পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের এই অভিযোগের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা ও ইউরোপের অসহযোগিতার কারণেই তেহরান পরমাণু সমঝোতার আওতায় যেসব সহযোগিতা করার কথা ছিল তার অনেকগুলো স্থগিত করেছে। জাওয়াদ জারিফ পশ্চিমা চার দেশের সমালোচনা করে বলেন, এসব দেশ ইরানের ভুল খুঁজে বের করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু এ ব্যাপারে তাদের যে প্রচণ্ড রকমের ব্যর্থতা রয়েছে সেদিকে তারা নজর দিতে ইচ্ছুক নয়। তিনি বলেন, এই চেষ্টা বাদ দিয়ে ইউরোপের তিন দেশকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। চীন বলেছে, ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছে বেইজিং। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন মনে করে বর্তমান সংকট নিরসনে একমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে সংকট গভীর হয়। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ধাপে ধাপে নানা রকমের সহযোগিতা বন্ধ করে দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্য ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে এক যুগ কাটি দিয়েছে বিএনপি। শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসবিহীন নাবিকের মতো। মিথ্যাচার তাদের রাজনীতি গ্রাস করেছে, নেতাদের উপর কর্মীদের চরম আস্থাহীনতা, গঠনতন্ত্রে অযোগ্যতা বিষয়ক ধারা থেকে দুর্নীতিবাজ শব্দ বাদ দিয়ে বিএনপি আজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে প্রতিষ্ঠা করেছে নিজেদেরকে। বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এক দফা বলুন আর এগারো দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাকাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত একদফার আন্দোলনও জনবিচ্ছিন্ন হয়ে মুখ থুবড়ে পড়বে। আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই প্রমাণ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি আবারও বিশ্ব সংবাদে, আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার ভাষায় বলেছেন, আমাদের ইতিহাস বলছে এই দেশের মানুষ কখনোই স্বৈরশাসক গ্রহণ করেনি, স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না, তার পতনের ঘণ্টা বাজছে। জাতীয়তাবাদী তাঁতি দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বিএনপির এই নেতা তাঁর ভাষায় আরও বলেন, শেখ হাসিনা যেভাবে অত্যাচার, নিপীড়ন এবং বিরোধী শক্তি ও মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই, সেজন্য তিনি এখন অন্ধ রাষ্ট্রশক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, এইটা তিনি আর পারবেন না, তাঁর বিদায় ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ ইউসুফ ও সুহাইল আহমদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন, অন্য দুটি সংঘর্ষে তিন গেরিলা ও পুলিশের এক এসপিও নিহত হয়েছেন। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ ইউসুফ ও সুহাইল আহমদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন, অন্য দুটি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা ও পুলিশের এক বিশেষ কর্মকর্তা এসপিও নিহত হয়েছেন। আজ শুক্রবার শ্রীনগরের বাঘত বারজুল্লায় প্রকাশ্য দিবালকে অজ্ঞাত এক গেরিলার এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে পুলিশের দুই জওয়ান নিহত হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয়। হামলাকারী স্বয়ংক্রিয় বন্দুকধারী গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। জম্মু কাশ্মীর পুলিশ সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে। কাশ্মীর রেঞ্জের পুলিশের আইজি বিজয় কুমার বলেন, ওই হামলার ঘটনায় লস্করে তৈয়বা দুই সন্ত্রাসী যুক্ত। এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, হামলাকারী খুব কাছ থেকে গুলিবর্ষণ করলে দুই পুলিশ সদস্য নিহত হন। ওই পুলিশ জওয়ানরা একটি চায়ের দোকানে ছিলেন। আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান। শ্রীনগরে গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বাদিগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একই সঙ্গে বৃহস্পতিবার গভীর রাতে মধ্য কাশ্মীরের বাটগামের বীরবাহতে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলতাফ আহমেদ নামে পুলিশের এক এসপিও নিহত এবং মঞ্জুর আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহকে সমন পাঠিয়েছে আদালত। আজ বিধাননগরে বিধায়ক এমপিদের জন্য বিশেষ আদালতের বিচারক ওই সমন জারি করে। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তার প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে ওই সমন এসেছে, কিন্তু অমিত শাহ সত্যিই আদালতে হাজিরা দেবেন কিনা সে বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, অমিতজি আদালতে আসবেন কিনা সেটা আইনজীবীরা ঠিক করবেন, তবে আমরা মাঠে আছি, আদালতেও আছি, আইনের জবাব আইনের পথেই হবে, তৃণমূল রাজনৈতিকভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেন, ২০১৮ সালের ১১ আগস্টে কলকাতায়
মেয়র রোডে অনুষ্ঠিত বিজেপির একটি জনসভায় অমিত শাহের মন্তব্য প্রসঙ্গে এই মামলা। ওই বক্তব্যে অমিত শাহ অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিট ফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন, আর এতেই অভিষেকের সম্মানহানি হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফেব্রুয়ারির 23 তারিখ থেকে ইরান স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছে আমেরিকা ও ইউরোপ। তারা গতকাল অনলাইন কনফারেন্স শেষে এক যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
ইরানের সংসদে একটি বিল পাশ হয়েছে এই মর্মে যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। আপাত দৃষ্টিতে ইরানের দেয়া ওই হুমকি বাস্তবায়নের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ওয়াশিংটনের দ্বিমুখী আচরণ ততই বৃদ্ধি পাচ্ছে। বাইডেন সরকার গতকাল তার তথাকথিত সদিচ্ছা প্রদর্শনের কিছু প্রতীকী পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড মাইলস নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করা এবং ইরানের বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপ করার ব্যাপারে ট্রাম্প সরকারের অবস্থান থেকে সরে আসার কথা ব্যক্ত করেছেন। অপরদিকে আমেরিকা বলেছে, উত্তেজনা কমিয়ে আনতে তারা নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের আসা যাওয়ার উপর ট্রাম্প সরকারের আরোপ করা সীমাবদ্ধতাগুলো হ্রাস করবে। পাশাপাশি গতকাল মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকাকে আমন্ত্রণ জানায় তাহলে তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আপাত দৃষ্টিতে ইতিবাচক এইসব পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন ইরানের প্রতি চাপ ও হুমকিও অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ ইউরোপীয় ত্রয়িকা অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন গতরাতে এক ভার্চুয়াল কনফারেন্স করেন। ওই কনফারেন্সের পর তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে স্বেচ্ছায় বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিতকরণের সিদ্ধান্ত উদ্বেগজনক। সেই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর পরিদর্শক সীমাবদ্ধ করার পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হোয়াইট হাউসে গেলে পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, কিন্তু তার সরকার গঠিত হওয়ার প্রায় এক মাস পরও এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বরং ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করছেন। আসলে আমেরিকা সম্পর্কে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উসমা খামেনির বক্তব্যই যথার্থ। তিনি বলেছিলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। সেই সংশয় থেকে সম্প্রতি তিনি বলেছেন, এবার আমরা অপর পক্ষের কথা কিংবা প্রতিশ্রুতি শুনে কাজ করব না, তাদের কাজ ও পদক্ষেপ এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষক। গত বছরে আলুর দাম বেড়ে যাবার কারণে এবারের মৌসুমে চাষিরা অধিক জমিতে আলু চাষ করেছে। তবে এবার বাজারে আলুর দাম কম থাকায় হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত কৃষকরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষক। গত বছরে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে এবারের মৌসুমে চাষিরা অধিক জমিতে আলু চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি অর্থ বছরে 4,68,000 হেক্টর জমিতে 1,13,71,000 টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের প্রকৃত উৎপাদনের চেয়ে প্রায় 4,50,000 টন বেশি।
পোকামাকড় আক্রমণ কমেছে, তারপরে এবার যে আবহাওয়া ছিল এই আবহাওয়াটা ছিল কৃষকের অনুকূলে।
অধিদপ্তরের হিসাব মতে দেশে বছরে আলুর চাহিদা মাত্র 77,00,000 টন, অর্থাৎ বছরে 26-37,00,000 টন আলু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। বছরে রপ্তানি হচ্ছে মাত্র 35-50,000 টন। তবে এ সময় বাজারে আলুর দাম কম থাকায় হতাশ কৃষক, লোকসানের আশঙ্কায় তারা দুশ্চিন্তাগ্রস্ত।
বাজার আলু বিক্রি আছে 10-12 টাকা কেজি, কিন্তু পাইকারি বাজার হয়তো কিনতে চাইতে আছে 8-9 টাকা কেজি।
এইভাবে বাজার অব্যাহত থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কৃষকের লোকসান করতে হবে।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছর তারা আলুর উৎপাদন খরচ ঠিক করেছিলেন কেজি প্রতি 8.32 টাকা এবং পরে বাজারে বিক্রির জন্য গড় দাম 21-22 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। তারপরও প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উৎপাদন মৌসুমে আলুর দরপতন ঘটে থাকে। তিনি জানান, যে হারে আলুর উৎপাদন বাড়ছে সে অনুযায়ী এর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি ব্যবস্থা না হলে কৃষককে বিপাকে পড়তে হবে। তবে কৃষি মন্ত্রণালয় বলছেন, কৃষকের দুঃখ দূর করতে তারা রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য এবং আগাম জাতের আলুর চাষে জোর দিচ্ছে। এজন্য 2019-2024 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী 595 কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC-র খামারে আগাম জাতের উচ্চ ফলনশীল, রপ্তানি এবং শিল্পে ব্যবহার উপযোগী আলু এবং আলু বীজের চাষ হচ্ছে। দেশের সম্ভাবনাময় ফসল আলু, চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রচুর উদ্বৃত্ত থাকলেও এ থেকে কৃষক এবং দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না, কারণ বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে সেটির উৎপাদন এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে চাহিদার চেয়ে বেশি উৎপাদন এবং সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে নারীদের অবস্থান ও নারী অধিকার প্রতিষ্ঠার স্লোগান নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করেছি। আমরা বলেছি আমেরিকা ও ইউরোপের দেশগুলো নারী অধিকারের বড় বড় স্লোগান দিলেও নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি মোটেও সম্মানজনক নয়। তাই এসব দেশে প্লে বয় ও হাসলারের মতো ম্যাগাজিন প্রকাশিত হয়, টপলেস বার, স্ট্রিপটিজ ও পতিতাবৃত্তি অবাধে চালু রাখা হয়েছে। হাসলার ও প্লে বয়ের মতো ম্যাগাজিনে পতিতারা গ্রাহক সংগ্রহের জন্য নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বিজ্ঞাপন দেয়। অনেকে খোরাক যুক্তি দেখান, পতিতালয় থাকলে নারী ধর্ষণ ও নির্যাতন কমে, কিন্তু বাস্তবে এই দাবি ভিত্তিহীন। আজকের আসরে আমরা এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
উন্নত দেশগুলোতে নারীরা পুরুষের চেয়ে বেশি দারিদ্র্যে ভোগেন।
পাশ্চাত্যের সমাজ বিজ্ঞানীরা এখন ঠাট্টা করে বলেন, দারিদ্র শব্দটি যেন এখন স্ত্রীলিঙ্গে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের টিভি চ্যানেল ইউরোনিউজ গত বছর এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের জনসংখ্যার এক চতুর্থাংশ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে নারীরা। দারিদ্র্যের ঝুঁকিতে থাকা পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1,20,00,000 বেশি। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে ওইসব নারী সবচেয়ে দরিদ্র যাদের সন্তান রয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে 1,60,00,000 নারী দারিদ্র সীমার নিচে বাস করেন। 2015 সালে বিখ্যাত নির্মাতা কির্বি ডুইক নির্মিত ডকুমেন্টারি ফিল্ম দ্য হান্টিং গ্রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যৌন হয়রানির বিষয়টি তুলে ধরা হয়েছে।
ছবির নির্মাতা এই বাস্তবতা তুলে ধরেছেন যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় 1/4 ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে ক্যাম্পাসে ধর্ষণ বা যৌন হয়রানির শিকার হচ্ছে। এই ডকুমেন্টারি ফিল্মে তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে, 80% ধর্ষণের ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় না এবং ভুক্তভোগীরা পুলিশের কাছেও যায় না, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে পুলিশের কাছে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয়টির সমাধান করতে হবে। দ্য হান্টিং গ্রাউন্ড ছবির নির্মাতারা ডকুমেন্টারির শেষাংশে দর্শকদের কাছে যে বিষয়টি তুলে ধরেছে তা হল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ওই বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সব ধর্ষণের ঘটনার কথা স্বীকার করে তাহলে এই বিশ্ববিদ্যালয়টি কার্যত বন্ধ হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের যেসব প্রধান ছিলেন তারাও আত্মহত্যা করতে বাধ্য হবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কুইনিপাইক ইউনিভার্সিটির সমীক্ষা বিষয়ক সহকারী পরিচালক টিম মালোভি 2016 সালের নভেম্বরে 1,415 জনের অংশগ্রহণে পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে জানিয়েছেন, কর্মক্ষেত্রে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারীদের পাশাপাশি পুরুষরাও যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির শিকার নারীদের দেয়া তথ্য অনুযায়ী যৌন হয়রানের 69% ঘটনা ঘটেছে কর্মস্থলে, 43% ঘটে সামাজিক ইভেন্টে, 45% রাস্তাঘাটে এবং 14% বাড়িতে। আমেরিকার 88% পুরুষ এবং 89% নারী যৌন হয়রানিকে মার্কিন সমাজের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, প্রতি 10 জন নারীর মধ্যে 6 জনই যৌন হয়রানির শিকার। হলিউডে যৌন হয়রানির ঘটনা এর চেয়ে অনেক বেশি। হলিউডের পরিবেশ নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, হলিউডের সিনেমায় তৎপর 99% নারী ধর্ষণ এবং যৌন হয়রানির শিকার। হলিউডে যৌন কেলেঙ্কারি এতটাই বিস্তৃত যে 2017 সালে মি টু আন্দোলন শুরু হয়।
মি টু আন্দোলনের শুরুটা হয়েছিল এভাবে, হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্বি ওয়াইনস্টিনের বিরুদ্ধে 40 জনেরও বেশি নারী যৌন নির্যাতনের অভিযোগ করেন। এরপর অনেকেই মুখ খুলতে শুরু করেন, হলিউডের বড় বড় অভিনেতা, পরিচালক, প্রযোজক, উপস্থাপক এমনকি মার্কিন রাজনীতিবিদরাও ফেঁসে যান। উঠে আসে জর্জ বুশ এবং বিল ক্লিন্টনের মতো ব্যক্তিত্বদেরও নাম। ফাঁস হতে থাকে মার্কিন সংসদে যৌন নিগ্রহের ঘটনাও। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের কিছু নারী সদস্য তাদের পুরুষ সহকর্মীর মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছেন। যৌন কেলেঙ্কারির ঘটনা হোয়াইট হাউসকেও নাড়া দেয়। ডেইলি মেইল লিখেছে, ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী যৌন নিগ্রহের শিকার 100 জন নারীকে বিপুল অঙ্কের অর্থ দিয়েছেন যাতে তারা ট্রাম্পের সাথে তাদের যৌন সম্পর্কের কথা প্রকাশ না করেন।
নারীদের অনিরাপত্তা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইউরোপেও বিভিন্ন পেশার নারীরা এই সমস্যার সম্মুখীন। যদিও প্রচার চালানো হয় এবং বলা হয় যে ব্যাপক আইনি সুরক্ষার কারণে ইউরোপীয় দেশগুলো কম ঝুঁকিতে রয়েছে, কিন্তু নানা সমীক্ষা ও পরিসংখ্যান থেকে এর উল্টো চিত্রটাই পাওয়া যায়। ইউরোপীয় পার্লামেন্ট, যারা মানবাধিকারের স্লোগান দেয় এবং অন্য দেশগুলোকেও দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে, সেখানকার চিত্র একবার পর্যালোচনা করে দেখা যাক। সানডে টাইমস জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা অন্তত 87 জন নারী ও 6 জন পুরুষকে যৌন নির্যাতন করেছেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট ওয়ালস্ট্রমও মি টু আন্দোলনে যোগ দিয়ে বলেছেন, আমি নিজেও সর্বোচ্চ রাজনৈতিক স্তরে যৌন হয়রানির শিকার হয়েছি। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে অবাক হওয়ার কিছু নেই, কারণ ইউরোপে যেসব দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি, সুইডেন তার একটি। এই দেশে প্রতি 4 জন নারীর 1 জন ধর্ষণের শিকার হন।
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোতে কর্মরত নারীরাও ব্যাপকভাবে যৌন নিগ্রহের শিকার, তবে এই নির্যাতন ঘটে গোপনে। নির্যাতনের শিকার নারীরা দৈনিক গার্ডিয়ানকে জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় এনজিওগুলো, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং ক্ষুদ্র দাতব্য প্রতিষ্ঠানেও নারীদের যৌন হয়রানির ঘটনা ব্যাপকভাবে ঘটছে। কিন্তু এ ধরনের হয়রানি প্রতিরোধে এই সংস্থাগুলোর পক্ষ থেকে সুব্যবস্থা নেওয়া হয় না। পাশ্চাত্যের দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যমগুলোই প্রামাণ্য তথ্য উপস্থাপন করে দেখিয়ে দিচ্ছে যে তাদের দেশে যৌন স্বাধীনতার ফলে ধর্ষণসহ যৌন নিগ্রহ কমেনি, বরং বেড়েছে। কিন্তু পাশ্চাত্যের দেশগুলোর নানা মহল থেকে সবসময় এই দাবি করা হয় যে যৌন স্বাধীনতা এবং লিঙ্গভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারা সমাজে নারীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে। আসলে এসবই স্লোগান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি যেমনটি বলেছেন, পাশ্চাত্যে নারীকে ভোগ, সাজসজ্জা, পুরুষের সামনে প্রদর্শন ও যৌনতার প্রতীক এবং পুরুষের যৌন রোমাঞ্চ উপভোগের মাধ্যম হিসেবে গণ্য করা হয়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আয়োজনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 19 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু দৈনিক প্রথম আলো। বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র, আমির খসরু, দৈনিক কালের কণ্ঠ। এক দফা আর 11 দফা, মরা গাঙ্গে জোয়ার আসবে না, কাদের, দৈনিক যুগান্তর। বাংলাদেশ ভারতের নেতৃত্ব খুব পরিপক্ক, মোমেন, দৈনিক মানব জমিন। ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 406, দৈনিক নয়া দিগন্ত। এবার কলকাতার বাংলা দৈনিকের কিছু শিরোনাম। রাজ্যে পরিবর্তন আসা উচিত, ভোটমুখী বাংলায় আহ্বান রাজ্যপাল ধনখড়ের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভোটের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, ঘোষণা করল নবান্ন, দৈনিক আজকাল। অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য,
অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে গুলিতে আহত নারী মারা গেছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 20 বছর বয়সী ওই নারীর নাম মিয়া থতে থতে খাইং। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোনো বিক্ষোভকারী মারা গেলেন। 9 ফেব্রুয়ারি রাজধানী নেপিডুতে সেনা শাসন বিরোধী বিক্ষোভকালে আহত হন মিয়া থতে থতে মাইং। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি করে। মিয়া থতে থতে খাইংয়ের অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ এখন সত্যিকার অর্থে মাফিয়া রাষ্ট্র। আমির খসরু, দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশ এখন সত্যিকার অর্থে মাফিয়া রাষ্ট্র দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিচ্ছু নেই। একটি রেজিম ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল ইউনিটকে ব্যবহার করছে। শুক্রবার বেলা 11:30 চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একদফা আর 11 দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তাদের একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা অর্জন করেছে। ঢাকায় প্রসার ভারতীয় বিশেষ প্রতিনিধির সাথে এক এক্সক্লুসিভ আলোচনায় মোমেন বাংলাদেশ এবং ভারতের মাঝে পাথরের ন্যায় মজবুত সম্পর্ক বিদ্যমান বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার পর থেকেই দুদেশের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়দের ত্যাগের কথা সর্বদা স্মরণ করে। দূরদর্শনের খবরে একথা জানানো হয়। ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন। বাংলাদেশ প্রতিদিন। ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, এবার রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। সেখানে স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং ইতিহাসের কথা টেনে এনে তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, স্বাধীনতার 75 বছরে পরিবর্তন আসা উচিত। প্রসঙ্গত, 2021 স্বাধীনতার 75 বছর। রাজ্যপালের দাবি, এই মুহূর্তে গোটা দেশ এগিয়ে চলেছে, তার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে পরিবর্তন আনার পক্ষে সওয়াল করেছেন ধনখড়। তবে ধনখড়ের এহেন মন্তব্যের পর রাজ্যপালের পদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ভোটের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করল নবান্ন। দৈনিক আজকাল, ভোটের আগে স্বস্তিতে সরকারি কর্মচারীরা, খুব শীঘ্রই তাদের দেওয়া হবে করোনার টিকা, ঘোষণা করল মমতা ব্যানার্জির সরকার। আর কিভাবে দেওয়া হবে সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার নবান্নে দাঁড়িয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে স্বাস্থ্যকর্মী, পুলিশ, পৌরকর্মী, সামনেসারির করোনা যোদ্ধা সহ 7 লক্ষ কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে। এবার রাজ্যের সরকারি কর্মীদেরও করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে আলাপন।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে IAEA-র বাড়তি প্রোটোকল স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। আর এ বিষয়ে কথা বলার জন্যে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, বাংলা ম্যাগাজিন সাপ্তাহিকের সম্পাদক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ের ভাষ্যকার জনাব গোলাম মর্তজা। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব গোলাম মর্তজা, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা পরমাণু সমঝোতা ইস্যুতে বাড়তি প্রোটোকল স্থগিত করবে। তো এ প্রোটোকল স্থগিত করলে IAEA-র প্রতিনিধি দল যখন তখন ইরান সফর করতে পারবে না। তো এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
এই ঘটনাটিকে আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে দেশগুলো, এটা ট্রাম্পের সময় শুরু হয়েছে, কিন্তু মনে করা হচ্ছিল যে ট্রাম্প যখন থাকবে না তখন হয়তো পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। তো সেই পরিবর্তন আসলে ইউরোপে ইসরায়েলি দাবি শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি দাবি শক্তিশালী। সেই কারণে এই যে ইরানের উপরে যে চাপ প্রয়োগ করা, ইরানকে যে নানাভাবে কোণঠাসা করা, ইরানের উপর যে অবরোধ আরোপ করা, এটা পারমাণবিক সক্ষমতা হচ্ছে একটা ইস্যু। ইরানের যে অগ্রগতি, ইরানের যে এগিয়ে যাওয়া মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সামরিক শক্তিতে, এখন ইরান হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এবং পৃথিবীতে যদি ইসরায়েলের কোনো প্রতিপক্ষ থাকে, ইসরায়েলের জন্য যদি কোনো হুমকি থাকে, তাহলে ইরান হচ্ছে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় শত্রু। এখন সেই ইসরায়েলকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সম্মিলিতভাবে চেষ্টা করে ইরানকে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন, এটা তো মূলত তার উন্নয়ন, তার বিদ্যুৎ, তার সামগ্রিক উন্নয়নের জন্য। এখন এই জায়গাটিতে আণবিক শক্তিকে ইস্যু করে ইরানের উন্নয়নটাকে ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একটা সম্মিলিতভাবে কাজ করছে। এখন এই জায়গাটিতে অতীতে দেখা যাচ্ছে যে অধিকাংশ মুসলিম দেশকে ইউরোপের শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি, ইসরায়েলি লবির প্রভাবে যে দেশকে যেভাবে চেয়েছে সেইভাবে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো ইরান যেহেতু কৃষি, প্রযুক্তি, বিজ্ঞানে অন্য যে কোনো মুসলিম দেশের চেয়ে অনেকটা এগিয়ে গেছে, সেই অনেকটা এগিয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, এখন ইরানকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে পড়ছে। এখন ইরান যে চুক্তিটি করেছিল, সেই চুক্তিটি করেছিল পৃথিবীর সবচেয়ে সেরা কূটনীতিকদের সামনে থেকে একদম সমান তালে প্রতিযোগিতা করে যোগ্যতার প্রমাণ দিয়ে। তো এরকম একটা জায়গাতে এখন ইরান খুব স্বাভাবিকভাবে ইউরোপ বা আমেরিকার সঙ্গে দর কষাকষির একটা জায়গাতে পৌঁছেছে, এবং সেই দর কষাকষির একটা জায়গাতে পৌঁছেছে বলেই সে বলতে পারছে যে পারমাণবিক চুক্তি করেছিলাম, তোমরা পারমাণবিক চুক্তির জায়গা থেকে সরে গেছো, এখন সুযোগ আছে তোমরা আবার ফিরে আসো। সেই ফিরে আসার ক্ষেত্রে কোন মুসলিম দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপকে শর্ত দিবে যে আমার উপর যে অবরোধ আরোপ করেছো সেই অবরোধ আগে তোমাকে তুলতে হবে, তারপর আমি আলোচনা করবো বা সমঝোতা করবো বা যাই বলি না কেন, ইরান যেহেতু তার নিজের এক ধরনের সক্ষমতা অর্জন হয়েছে, সেই কারণে ইরান এই কাজটি করতে পারছে।
জনাব গোলাম মর্তজা, আপনি দর কষাকষির একটি বিষয় বলছিলেন, তো ইরান এই যে আইএইএর সাথে বাড়তি প্রোটোকল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, ইউরোপ এবং আমেরিকাকে কি এ ব্যাপারে চাপে ফেলতে পারবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে? আপনার কি মনে হয়?
চাপে কতটা ফেলতে পারলো সেটা আগামী দিনগুলোতে প্রমাণ হবে। ইরান একই সঙ্গে দরকষাকষির জায়গাতেও আছে এবং ইরানের জন্য কিছু প্রতিকূলতা আছে। প্রতিকূলতা হচ্ছে যেহেতু এখানে ইউরোপের দেশগুলো তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা কঠোর তুলনামূলকভাবে কিছুটা নরম, কিন্তু ইসরায়েলি লবি শুধুমাত্র মার্কিন লবিকে দিয়ে তার স্বার্থ উদ্ধার করা যাবে না বলে ইসরায়েলি লবি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ইউরোপের উপরে তার এক ধরনের প্রভাব তৈরি করছে। এখন ইরানকে আসলে এই অবস্থানে যাওয়া ছাড়া ইরানের আর কোনো উপায় নেই। ইরান স্বাভাবিক উপায়ে তার টিকে থাকার জন্য, তার সক্ষমতা নিয়ে বেঁচে থাকার জন্য এই অবস্থানে গেছে, দরকষাকষির জায়গা তুলেছে। এখন ইরান অবশ্যই এই জায়গাটিতে থাকতে পারবে, দরকষাকষি করতে পারবে। তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য বা ওই পুরো অঞ্চলে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সিরিয়া, লিবিয়া, ইরাক, এই পুরো অঞ্চলে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইরানকে একটা নিউট্রাল অবস্থায় আনতে হবে পশ্চিমা শক্তিগুলোকে। অবশ্যই ইরানের উপর থেকে তাদের চাপ কমাতে হবে। এইরকম একটা সুবিধাজনক অবস্থানে ইরান আছে। ইরান তার এই অবস্থান ঠিক রেখে আরো বহু বছর পর্যন্ত ফাইট করে যাওয়ার জায়গাতে থাকবে। তার কারণ ইরানের সেই শক্তি এবং সামর্থ্য আছে।
জনাব গোলাম মর্তুজা, পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান যে আইএইএর বাড়তি প্রোটোকল স্থগিত করতে চায় সে ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি এই সংকট সমাধানের লক্ষ্যে আগামী শনিবার তেহরান সফরে আসার কথা রয়েছে। তো আপনার কি মনে হয় তার এই সফরের মাধ্যমে সংকট নিরসনের সম্ভাবনা আছে?
দেখুন, এরকম একটি সফরের প্রেক্ষিতে সংকটের সমাধান হয়ে যাবে সেটাকে আমি মনে করছি না যে সংকট সমাধান হয়ে যাবে। এই ধরনের বহু বছরের অত্যন্ত জটিল বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং একটা বিশেষ দেশ ইসরায়েলকে টিকিয়ে রাখা শক্তি সামর্থ্য দিয়ে ওই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী করে রাখা যেহেতু ইউরোপ এবং মার্কিনের প্রধানতম এজেন্ডা, তো সেই এজেন্ডায় এরকম একটি সফরের প্রেক্ষিতে এক ধরনের সমঝোতা তৈরি হবে বা পরিস্থিতি উত্তপ্ত না হয়ে আরো শীতল হবে, চিত্রিতে ফিরে আসার কাছাকাছি আসা হবে, আমি সেটা মনে করছি না। ইরানকে বয়কট করে বছরের পর বছর রেখে দেয়া মার্কিন লবির জন্য, ইউরোপিয়ান লবির জন্য কোনোভাবেই সম্ভব না। তাই ইরানকে বিবেচনায় রেখেই তাদের কোনো না কোনো প্রক্রিয়াতে একটা সমঝোতা ইরানের সঙ্গে আসতে হবে, এইটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জানে। যে কারণে তারা ইরানের সঙ্গে কোনোভাবেই আলোচনাটাকে শেষ করে দিচ্ছে না, দেখবো পরিস্থিতির উন্নয়ন হবে, এরকম বহুবিধ কথা তারা বলছে। কথা বলছে হচ্ছে ইরানের শক্তির কারণে, ইরানের সক্ষমতার কারণে।
জনাব গোলাম মর্তুজা, ইরান তার পরমাণু ইস্যুটি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই ঘোষণা করে এসেছে এবং এটি ইরানের নীতি, ইরানের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কথা বলা হয়েছে। অথচ আমরা লক্ষ্য করি ইসরায়েল সহ বিশ্বের অনেক বড় শক্তিগুলোর হাতে শত শত পরমাণু বোমা রয়েছে, তারপরও ইরান যখন শান্তিপূর্ণ কাজে পরমাণুর উন্নয়ন ঘটাতে চাইছে তখন সেখানে বাধা প্রয়োগ করা হচ্ছে এবং এই সংকটটি নিয়ে দীর্ঘদিন তালবাহনা করা হচ্ছে এবং সর্বশেষ ইরান তার অবস্থান থেকে ছয় জাতিগোষ্ঠীকে সুস্পষ্টভাবে বলেছে এবং আইএইএ কে সর্বসম্প্রতি বলেছে তাদের বাড়তি প্রোটোকল স্থগিত করা হবে। এখন যৌক্তিক অবস্থান থেকে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আপনি কিভাবে দেখবেন?
ইরানের অবস্থান অবশ্যই যৌক্তিক। ইরান শান্তিপূর্ণ কাজে তার পারমাণবিক শক্তিকে ব্যবহার করবে, এটা হচ্ছে ইরানের নীতি। এখন পর্যন্ত ইউরোপ আমেরিকা যৌথভাবে এখন পর্যন্ত যত আলোচনা করেছে, যত পরিদর্শন এসেছে, কেউ সুনির্দিষ্ট করে এই অভিযোগ ইরানের উপর করতে পারেনি যে তারা পারমাণবিক বোমা বানানোর দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে থেকে অভিযোগ করা হয়েছে কিন্তু পরিদর্শকরা যা দেখেছেন সেটা করতে পারেনি। ইরান একটা প্রযুক্তিগতভাবে বিজ্ঞানের জায়গাতে, ইরান অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গাতে আছে। ইরানের অবস্থান সঠিক কি ভুল? ইরানের অবস্থান অবশ্যই সঠিক। সঠিক হচ্ছে এই কারণে ইরান বোঝানোর চেষ্টা করেছে এই সিদ্ধান্তটি দিয়ে যে তোমরা আমার উপরে চাপ দিয়ে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারবে না। আমার আত্মসম্মান বোধ আছে, আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, আমি তোমার সঙ্গে সমঝোতায় পৌঁছতে রাজি আছি, কিন্তু তোমাকেও সমঝোতায় আসতে হবে। আমার উপরে তুমি যে অন্যায়ভাবে অবরোধ দিয়েছো সেই অবরোধটি তোমাকে তুলতে হবে। এর নামই দরকষাকষি, এর ইকোনমিক কূটনৈতিক সক্ষমতা, ইরান চুক্তি করার সময় যে সক্ষমতা প্রমাণ দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর আলোচনা চলছে, সেই আলোচনার জায়গাতে ইরান সক্ষমতার পরিচয় দিয়েই আলোচনা করছে। এই যে বাংলা ভাষায় যেটা কথা বলে যে চোখে চোখ রেখে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলতে পারে দুই পক্ষ যখন সমান হয়, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইউরোপের দেশ আর অন্তরালে ইসরায়েল, তারা মনে করছে তারা পৃথিবীর নিয়ন্ত্রক, তার মাঝে যে চোখে চোখ রেখে কথা বলতে পারছে তার মূল কারণ হচ্ছে ইরানের কূটনৈতিক এবং রাজনৈতিক সক্ষমতা, ইরানের অর্থনীতি, কৃষি, প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প, এই জায়গায় ইরানের সক্ষমতা। এই সক্ষমতার কারণে ইরান আজকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সমান তালে আলোচনা করে যেতে পারছে, তার অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে, তার জনগণকে অনেক কষ্ট করতে হচ্ছে, তার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরেও সে আত্মসম্মান বোধ নিয়ে টিকে আছে। পৃথিবীর অন্যান্য মুসলিম কিছু দেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া গেছে, আমার ধারণা ইরানের ক্ষেত্রে ইউরোপের বা ইসরায়েলি লবির বা মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে কাজটি করতে পারবে না।
তো জনাব গোলাম মর্তুজা, ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে আইএই এর বাড়তি প্রোটোকল স্থগিত করার যে সিদ্ধান্ত তেহরান নিয়েছে সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, রেডিও তেহরানের দর্শকদেরও ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান বিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট, বিনা শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করতেই হবে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, ওবায়দুল কাদেরের তীর্যক মন্তব্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা, পাল্টা হামলায় 3 গেরিলা ও 3 পুলিশ সদস্য নিহত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶